Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla la ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين صدق الله العلي العظيم. সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা হামদ গুণ কীর্তন সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকের মতো এই ধরনের কোরআনিক মাহফিলে আসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাকে যেন হেদায়েতের মাধ্যম, হেদায়েতের দরিয়া, হেদায়েতের উসিলা বানিয়ে দেন। দেখুন, আমরা ধারাবাহিক পয়গম্বরগণের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। পবিত্র কোরআনে 27 জন পয়গম্বরের আলোচনা এসেছে, এর মাঝে 25 জনের নাম সহ আলোচনা এসেছে, আর দুজন পয়গম্বর এমন রয়েছেন যাদের নাম পবিত্র কোরআনে উল্লেখিত হয়নি কিন্তু তাদের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মাঝে একজন হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সম্পর্কের দিক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামাতা অথবা নাতিন জামাই। পয়গম্বরগণের একজনের সঙ্গে আরেকজনের রিলেশনশিপ রয়েছে, আত্মীয়তার বন্ধন রয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম কার নাতিন জামাই? হযরত ইউসুফের। কারণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রীর নাম হলো লাইয়া বিনতে মিশা ইবনি ইউসুফ ইবনি ইয়াকুব ইবনি ইসহাক ইবনি ইব্রাহিম। তাহলে বংশানুক্রমে বংশের ধারাবাহিকতা যা পৌঁছে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন এই নবীকে, এই পয়গম্বরকে বিশেষভাবে পরীক্ষা করেছিলেন। এক একজন নবীকে আল্লাহ পাক এক একটি বিষয়ে, এক একটি মাধ্যমে পরীক্ষা করে থাকেন। তার মধ্য হতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে পরীক্ষা করেছেন এটা হলো তাকে সবরের পরীক্ষা নিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরীক্ষা ছিল নানাবিধ, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের মূল পরীক্ষা ছিল শুকুর গুজার বান্দা কিনা, তারা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যায় নাকি এই নিয়ামতের শুকুর গুজার হয়, শুক্রিয়া জ্ঞাপন করে, এটি ছিল তাদের মৌলিক পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পরীক্ষা হলো সবরের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় পবিত্র কোরআনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা আলোচনা করেছেন। প্রথম হল সূরাতুল আম্বিয়ার 83 নম্বর আয়াতে তিনি আলোচনা করেছেন, আর একটি হল সূরাতুল সোয়াদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 41 নম্বর আয়াতে থেকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনা করেছেন। চলুন প্রথমে আমরা যে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং এই ঘটনার পটভূমিটা কি। তিনি বলছেন সূরাতুল আম্বিয়াতে ওয়া আইয়ুব অর্থাৎ অযকুর আব্দানা আইয়ুব, ওয়াওয়ের পরে অযকুর এই শব্দটি উজ্জ আছে। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদের সামনে আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সবরের ঘটনাকে তুলে ধরুন। তিনি কি বিপদ আপদে কি ধরনের সবর করেছেন। ইদ নাদা রব্বাহু, যখন তিনি তার প্রভুকে মহাপ্রভুকে সম্বোধন করে ডাকলেন, আন্নি মাসানিয়া দুরু, আন্নি মাসানিয়া দুরু, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, ও আন্ত আর হামুর রাহিমিন, আপনি তো দয়ালুদেরও দয়ালু, সুতরাং আপনি আমার এই দয়া বশত আমাকে এই বিপদ আপদ থেকে মুক্তি দান করুন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দা আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার দোয়াকে কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দুঃখ কষ্ট দূর করে দিলাম। তাহলে দোয়া কবুল হয়ে গেল, দুঃখ কষ্ট দূর হয়ে গেল। ও আতাইনাহু আহলাহু, আর আমি তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম। দেখেন, মনে রাখেন শব্দগুলা, তার দোয়াকে কবুল করলাম, তার দুঃখ দুর্দশা দূর করে দিলাম, তার পরিবারকে ফিরিয়ে দিলাম, পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে দিলাম। ফিরিয়ে দেওয়ার অর্থ কি? তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ পাক এই মৃত সন্তানদেরকে আবার জীবিত করে দিয়েছেন। ওয়ামিসলাহুম মাআহুম, এবং তাদের মতে মত আরো অধিক সন্তান আল্লাহ পাক তাদেরকে দান করলেন। রহমাতাম মিন ইনদিনা, এটি আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ছিল, এটি আমি আল্লাহর উপর কোন বাধ্যবাধকতা ছিল না, আমি আল্লাহর উপর ওয়াজিব ছিল না। ওয়াদিকরা লিল আবিদিন, ওয়াদিকরা লিল আবিদিন, এবং ইবাদতকারীদের জন্য এটি একটি উপদেশ স্বরূপ আমি আল্লাহ বানিয়ে দিলাম। সূরাতুল আম্বিয়াতে এই কথা আল্লাহ পাক বললেন। চলুন দেখে আসি সূরাতুল সোয়াদে আল্লাহ পাক কি ইরশাদ করেন। তিনি বলছেন ওয়া আইয়ুব, এখানে ওয়াজকুর আব্দানা আইয়ুব, আমার বান্দা আইয়ুবের ঘটনা বর্ণনা করুন। ইদ নাদা রব্বাহু, যখন তিনি তার মহাপ্রভুকে সম্বোধন করে ডাকলেন, কি বললেন? আন্নি মাসানিয়া শাইতানু বিনুসবিন ওয়া আযাব, আন্নি মাসানিয়া শাইতানু, শয়তান আমাকে যন্ত্রণা এবং কষ্ট পৌঁছিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, উরকুদ বিরিজিলিক, নিরাময়ের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিলেন। হাদা মুক্তাসালুম বারিদু ওয়া শারাব, তোমার পায়ের গোড়ালি দিয়ে তুমি এই ভূখণ্ডে এই জমিনে আঘাত করো, এখান থেকে স্প্রিং বের হবে, ঝর্ণা বের হবে। হাদা মুগতাসালুন, আর এই পানিগুলো গোসল করার জন্য, এই পানি দিয়ে গোসল করো। বারিদুন, ঠান্ডা শারাব পান করার জন্য গোসল করো এবং পান করো। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি আল্লাহ, ওয়াহাবনা তাকে আমি দান করলাম তার পরিবার বর্গকে ফিরিয়ে দিয়ে, ওয়া মিসলাহুম মাআহুম আরো এই পরিমাণ সন্তানাদি আমি নতুন করে দিলাম। রহমাতাম মিন ইনদিনা, এটি আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। ওয়াদিকরালি উলিল আলবাব, এবং বুদ্ধিমানদের জন্য এটি উপদেশের উপকরণ। এই ঘটনা দুই আয়াতে অলমোস্ট ওয়ার্ডগুলো সিমিলার, কিছু একটু পার্থক্য আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরবর্তীতে আসছেন, যেহেতু নাতিন জামাই কি আগে আসে নাকি? নাতিন জামাই তো আগে আসে না, তাই না? নাতিন জামাই তো পরে আসে। এক জামাতা, আপনাদের একটু ঝিমানি ঝিমানি লাগতেছে, তাহলে একটা জোক শোনেন। এক জামাতা শ্বশুর বাড়ি যেয়ে কথা বলে না, শ্বশুরকেও ডাকে না, শাশুড়িকেও ডাকে না, কারো সঙ্গে কথাবার্তা বলে না। শ্বশুর শাশুড়ি বিআই সাহেবের কাছে নালিশ করেছেন যে বড় আশা করে আপনার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিলাম, কিন্তু জামাই তো আমাদের সঙ্গে ডাকা তো দূরের কথা, একটা কথাও বলে না। এখন বিআই সাহেবের মান মর্যাদার প্রশ্ন, ছেলে শ্বশুর বাড়ি গিয়ে কথা বলে না, শ্বশুর শাশুড়িকে ডাকে না, ছেলেকে আচ্ছা মতো বকাবকি করেছে, এবং বাপ সতর্ক করে দিয়েছে যে এইবার যে তোর শ্বশুরকেও ডাকবি, শাশুড়িকেও ডাকবি, শাশুড়ির সাথে যা কথা বলবি। এর পরের বার শ্বশুর বাড়ি আসছে, বহুত সেজে গুজে, এইবার তো শাশুড়ির সাথে কথা বলা লাগবে। দরজায় ঢুকতেই দেখে শাশুড়ি আম্মা জান আসছে, সালাম কালাম দিয়ে শাশুড়ি জিজ্ঞেস করছে যে কেমন আছো বাবা, ভালো আছো কিনা। সব কথাবার্তা বলার পরে বলতেছে, আম্মা জান, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করব বাবা? আম্মা জান, আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়িকে প্রশ্ন করছে, আম্মা জান, আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়ি কয়, বাবা তোমার কথা না বলাই ভালো, বরং আগে ভালো ছিল। তো হযরত আইয়ুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের নাতিন জামাই, তাহলে ইউসুফ আলাইহিসসালামের পরে আসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়গম্বরকে কি ধরনের পরীক্ষা করেছেন আল্লাহ পাক, দেখুন কি দিয়ে পরীক্ষা করেছেন। অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছেন, পবিত্র কোরআনে এটি উল্লেখিত খিত আছে। কি ধরনের ব্যাধি তাকে আক্রমণ করেছিল? করোনা ভাইরাস, নাকি স্প্যানিশ ফ্লু, নাকি ক্যান্সার, নাকি আলসার, কোন ধরনের ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছিলেন? পবিত্র কোরআন এই সম্পর্কে কোনো আলোচনা করেনি। কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, এতটুকু বলা হয়েছে। এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালামও ক্লিয়ার করে হাদিসে এই ধরনের কোনো ইনফরমেশন দিয়ে যাননি। তবে যতগুলা ঘটনা আলোচিত হয়েছে অধিকাংশই হলো ইসরায়েলি রাওয়ায়ত। অধিকাংশ ঘটনাগুলোই ঐতিহাসিক রাওয়ায়ত। আপনাদের সেদিন বলেছি ঐতিহাসিক রাওয়ায়ত মানে হলো কি? খরিমাপাদারি পাল্লা, স্বর্ণমাপাদারি পাল্লা না। এইবার বলেন তো, স্বর্ণমাপাদারি পাল্লার কে বিশুদ্ধ বাংলায় কি বলে? মাশা আল্লাহ, মনে রেখেছেন এইবার, নিত্তি নয়, ঐতিহাসিক রাওয়ায়ত। যেহেতু এই আয়াত বোঝা অনেকটা ঐতিহাসিক রাওয়ায়তগুলো জানার উপর নির্ভরশীল, এই জন্য মুফাসসিরিনে কেরাম এই ঐতিহাসিক রাওয়ায়তগুলোকে বর্ণনা করেছেন। কেউ কেউ কোন রেওয়ায়ত গ্রহণ করেছেন, কেউ প্রত্যাখ্যান করেছেন। রেওয়ায়ত গুলো কি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। এই ব্যাধিতে আক্রান্ত হওয়ার আগে তিনি অনেক ধনী ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অঢের টাকা পয়সা, স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, ঘোড়া, গাধা, খচ্চর, বাহনের যত জিনিস সেই যুগে ছিল সব ছিল, দালান কোঠা, টাকা পয়সা, ছেলে মেয়ে স্ত্রী সব ছিল। এই স্ত্রীদের মাঝে সবচাইতে নেককার স্ত্রী ছিলেন লাইয়া বিনতে মিশা ইবনে ইউসুফ। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলের নাম মিশা। এই মিশার ঘরে লাইয়ার জন্মগ্রহণ হয়েছিল আর তাকেই আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বিবাহ বন্ধনে পরিণয়ন সূত্রে আবদ্ধ করেছিলেন। একে একে এই স্ত্রীটা ব্যতিরিকে সমস্ত ছেলে মেয়ে সব একে একে মারা গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়েতে বর্ণিত হয়েছে যে ওনার সাতটা ছেলে ছিল, সাতটা মেয়ে ছিল, সাতটা ছেলেই একে একে মারা গেলেন এবং সাতটা মেয়েই একে একে মারা গেলেন। দেখেন নবীগণের এটা হলো ট্র্যাজেডি, আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা হয়। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের তিনজন পুত্র সন্তান ছিলেন, কেউ যৌবনে পদার্পণ করতে পারেন নাই, যৌবনের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠিয়ে নিয়েছেন। এই জন্য এটা ছিল তাদের হলো পরীক্ষা। এরপরে কন্যা সন্তানরাও হুজুর জীবদ্দশাতেই এক কন্যা মারা গেলেন, হযরত ওসমানের সঙ্গে বিয়ে হয়েছিল তাই না, দ্বিতীয় কন্যাকে তিনি বিয়ে দিলেন হযরত ওসমানের সঙ্গে, আর এক কন্যাকে বিয়ে দিলেন। নবীগণকে আল্লাহ পাক এভাবে পরীক্ষা করেন। এরপরে আল্লাহ পাক তাকে এক কঠিন ব্যাধি দান করলেন। কোন কোন রাওয়ায়েতে আসছে এই ব্যাধি এক ধরনের ফোড়া, যেই ফোড়া সমস্ত শরীরের সব জায়গায় সমভাবে উঠেছিল, প্রচণ্ড ব্যথা, ব্যথার জ্বালায় তিনি কাতর হয়ে যেতেন। কত বৎসর রোগাক্রান্ত ছিলেন, কোন কোন রাওয়ায়েতে আসছে 7 বৎসর আর কোন কোন রাওয়ায়েতে আসছে 18 বৎসর। দেখুন 7, 40, 70, 700 এই সংখ্যাগুলো আরবি ভাষাতে দুই কারণে দুই ভাবে ব্যবহৃত হয়। এক ধরনের হলো 7, 70, 40, এটা ওই সংখ্যাটাই, 7 অর্থ হলো 6-এর পরে আর 8-এর আগে, 70-এর অর্থ হলো 69-এর পরে 71-এর আগে, এই সংখ্যাটা, অথবা এই সংখ্যাগুলো ব্যবহৃত হয় অসংখ্য বুঝানের জন্য, অগণিত বুঝানের জন্য, সীমাহীন বুঝানের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রোগ দিয়েছিলেন সেটা যেই রেওয়ায়েতে আসছে 7 বৎসর, এর অর্থ গণনা করে 7 বৎসর না মানে অনেক বৎসর। তাহলে 18 বৎসর যদি হয়, ওই 18 বৎসরের রেওয়ায়েত আর 7 বৎসরের রেওয়ায়েতের সাথে কোনো দ্বন্দ্ব নাই, বরং 7 মানে অনেক, 7-এর তুলনায় 18 অনেক না, অনেক। যখন মানুষ বিপদে পড়ে, সুদিনে মানুষের বন্ধুর অভাব থাকে না, দুর্দিনে মানুষের কাছে কেউ থাকে না। আমাদের বাংলাদেশের একজন অর্থমন্ত্রী ছিলেন তাই না, কি যেন একটা শব্দ বলতেন, রাবিশ তাই না। তিনি যখন ক্ষমতার মসনদে অধিষ্ঠিত ছিলেন, এয়ারপোর্টে যাওয়ার সময় কত চাকর বাকর, কত দালাল দুলাল সাথে যেত, আবার বিদেশ থেকে যখন আসতেন এক বিরাট বহর তাকে অভ্যর্থনা জানানোর জন্য যেত। ক্ষমতার মসনদ যখন হারিয়ে গেছে, এখন যাচ্ছে কেউ তাকে জিজ্ঞাসা করে না। মানুষ এগুলো বোঝে না যে এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই সম্মান চিরস্থায়ী নয়। হ্যাঁ, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন তাহলে মৃত্যু অবধি পর্যন্ত আপনি মুকুটবিহীন সম্রাট হয়ে দুনিয়ায় বেঁচে থাকবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হল কদিন আগে দুনিয়ার মাটির থেকে বিদায় নিলেন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। তিনি আমাদের জাতির জন্য মুকুটহীন সম্রাট ছিলেন, যার জানাজা আমাদের দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তর জানাজা হয়েছে। দুনিয়ার কত প্রান্তে যে তার জন্য দোয়া হয়েছে এর কোনো হিসাব নাই। বিশ্বের অধিকাংশ বড় বড় আলেম এবং মনীষীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তারা হৃদয় বিদায়ক হল বাণী দিয়েছেন। তারা বিশ্বের বড় আরব বিশ্ব, অনারব বিশ্বের বড় বড় ওলামারা পর্যন্ত। এবং মাওলানা তারিক জামিল সাহেব তো আরো এক ধাপ এগিয়ে যে বলেছেন যে আমার জন্মের পর থেকে বহুমুখী খেদমত করতে পারে এইরকম মানুষ ওনার কাছে সঙ্গে তুলনা করা যায় এরকম মানুষ আমার জন্মের পর থেকে আমি দেখি নাই, মাওলানা তারিক জামিল সাহেব এই বক্তৃতা দিয়েছেন। যাই হোক, মুকুটবিহীন সম্রাট হওয়া যায় যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, সারা দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবে, অর্থ চান অর্থ পায়ের নিচ দিয়ে হাঁটবে, ক্ষমতাসীনরা এসে আপনার জুতা ধরার জন্য হলো তারা লাইন ধরে থাকবে, আপনার জুতাকে টাচ করাকে সৌভাগ্যের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের প্রতীক মনে করবে যদি আল্লাহওয়ালা হতে পারেন। সেই জন্য দুনিয়ার ক্ষমতা এগুলো চিরস্থায়ী না, চেয়ার চলে যাওয়ার পর কেউ দাম দেয় না, সুদিনে বন্ধুর অভাব থাকে না, দুর্দিনে কেউ কাছে থাকে না, দুনিয়ার এটি নীতি। যখন তিনি ধনী ছিলেন, গোয়াল বোঝায় ঘোড়া ছিল, গাধা ছিল, খচ্চর ছিল, উট ছিল, এরপরে টাকা পয়সা অর্থকরির অভাব ছিল না, তখন সবাই তার কাছে ঘুর ঘুর করত। কিন্তু এখন যখন সব হারিয়ে ফেলেছেন, সমস্ত ধন দৌলত আল্লাহ পাক নিয়ে গেছেন, সমস্ত ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক তুলে নিয়েছেন, এখন নিঃস্ব অবস্থায় রুগ্ন অবস্থায় তাকে এক জীর্ণ শীর্ণ এক জঙ্গলের মধ্যে তাকে ফেলে আসা হয়েছে, কেউ দেখতে যায় না। একমাত্র স্ত্রী লাইয়া বিনতে মিশা ইবনে ইউসুফ, তিনি তাকে দেখাশোনা করতেন। অনেকে বলে তাকে রহিমা, তাই না? আমাদের দেশের জারি গানে গজলে রহিমা বলে, কোথার থেকে রহিমা নাম বের করেছে আল্লাহ পাকি জানে। প্রত্যেকটা জিনিসের তো একটা বেস থাকা লাগবে, যে এটা কি তাফসীরের কিতাবে আসছে, অ্যাটলিস্ট তো এটা হলে ইসরায়েলি রওয়ায়েতে হলেও থাকা লাগবে, কোথাও রহিমা নাম উল্লেখ নেই। এই জন্য এই স্ত্রী, আর স্ত্রী হবেনি না কেন, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন, পয়গম্বরী বংশে জন্মগ্রহণ করেছেন, তিনি তাকে সেবা যত্ন করতেন, খাবার দিয়ে আসতেন। এক রাওয়ায়েতে আসছে শুধু জিহ্বা আর তার অন্তর হার্ট ব্যতিরেকে সমস্ত অঙ্গে এই রোগের দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিল। এই জিহ্বা দিয়ে সারাদিন আল্লাহর জিকির করতেন আর অন্তর দিয়ে আল্লাহর ধ্যান করতেন। এই অবস্থায় যখন দীর্ঘ সময় কেটে গেল, একবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি মুখ খুলে আল্লাহ পাকের কাছে তিনি রোগ মুক্তির জন্য এখনো দোয়া করেন না দীর্ঘদিন পর্যন্ত। কারণ হলো কি, তিনি তার স্ত্রী একদিন এসে বললেন যে আপনার রোগ বেড়ে যাচ্ছে, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন। তখন তিনি তাকে শাসিয়ে বললেন যে মাত্র 7-18 বছর রুগ্ন আছে, এই জন্য আল্লাহর কাছে অভিযোগ করব, আর 70 বছর যে তিনি আমাকে সুস্থ রেখেছিলেন এর জন্য তো আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি নাই, আর 7 বছর অসুস্থ হয়ে আছে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। পরবর্তীতে করেছেন যখন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তখন করেছেন। এই অবস্থায় একদিন মিস্টার ইবলিস স্ত্রীর কাছে আসছে। দেখুন, যদি স্ত্রী স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক থাকে তখন স্ত্রী অসুস্থ হয়ে গেলে শুধু স্ত্রী এই জ্বালা ভোগ করেন না, স্বামীও অন্তরে অন্তরে জ্বালা ভোগ করেন যে আমার জীবনে আর কি হবে, আমার ছেলে মেয়েকে দেখাশোনা করবে। আবার যখন স্বামী অসুস্থ হয়ে যান স্ত্রীদেরও ঘুম হারাম হয়ে যায়। লাইয়া তিনি হলে পয়গম্বরের বংশধর, পয়গম্বরের নাতনি, তিনি আল্লাহওয়ালা মহিলা। স্বামী বিয়েও হয়েছে একজন জলিলুল কদর পয়গম্বরের সাথে, সুতরাং তাদের সংসারে সৌহার্দ্য সম্প্রীতি ভাতৃত্ব বোধ এবং স্বামী স্ত্রীর সুমধুর সম্পর্ক থাকাটাই স্বাভাবিক। তিনি স্বামীর রোগ মুক্তির জন্য ব্যতিব্যস্ত। এই সময় মিস্টার ইবলিস চিকিৎসক সেজে স্ত্রীর কাছে আসছে। স্ত্রীর কাছে এসে বলতেছে, তোমার স্বামী তো অসুস্থ, আমি ভালো চিকিৎসা করতে পারি, ভালো চিকিৎসা করতে পারি, তুমি যদি অনুমতি দাও তোমার স্বামীর আমি চিকিৎসা করতে পারি, আর আমি আশা রাখি সে ভালো হয়ে যাবে। লাইয়া তখন বললেন, এর বিনিময়ে তোমাকে কি কি দিতে হবে, কত টাকা চাও, তোমার ফি কত? এই চিকিৎসক তো বড় ভালো মানুষ, তাই না? বলে, কিচ্ছু দেওয়া লাগবে না তোমার কাছ থেকে, তোমরা পয়গম্বরের বংশধর, তোমাদের কাছে কি টাকা পয়সা নিব, শুধু তোমরা এতটুকু বলবে যে এই ডাক্তার সাহেব ভালো করে দিছে। লাইয়া বিনতে মিশা ইবনে ইউসুফ তিনি বুঝতে পারেন নাই, তিনি খুব সাদা সিধা মানুষ ছিলেন। তিনি স্বামীর কাছে এই পয়গাম নিয়ে গেছেন যে এক ভালো চিকিৎসকের সন্ধান পেয়েছি, টাকা পয়সাও নেবে না। তখন বলতেছে, তাহলে টাকা পয়সা নেবে না, এমনি এমনি চিকিৎসা করবে? তখন বলে যে শুধু আমরা বলবো যে আপনি ভালো করে দিয়েছেন। তিনি বলেন, তোমার সততার আর সাদাসিধে জিন্দগির উপর আমার আফসোস হয়, তুমি জানো না এটা হলো মিস্টার ইবলিস, তোমার আমার ঈমান হরণ করার জন্য সে কি রোগ মুক্তি করতে পারে, সে কি ভালো করে দিতে পারে? ভালো করে দিতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন। ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাব পৃথিবীর কেউ আমাকে রোগ মুক্তি দান করতে পারবে না, যিনি পারবেন তিনি হলো রাব্বুল আলামিন আল্লাহ পাক। চিকিৎসকরা ভালো করতে পারে, তাহলে দুনিয়ার মানুষগুলা মারা যায় কেন? চিকিৎসকরা যদি ভালোই করতে পারে তাহলে রোগীরা মারা যায় কেন? আল্লাহ রব্বুল আলমিনের হাতে হলো সুস্থতা, তিনি যাকে সুস্থ করবেন। এর অর্থ এই না যে আমরা চিকিৎসা নেওয়া ছেড়ে দেব, আমরা ওষুধ খাওয়া ছেড়ে দেব, এর অর্থ এই নয়। আল্লাহ পাক, আমরা ওষুধ গ্রহণ করব, চিকিৎসাও নেব, কিন্তু ভরসা রাখবো আল্লাহ পাকের উপর। এই ওষুধ অতক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম না হবে। এই চিকিৎসক আমাকে কিচ্ছু করতে পারবে না যদি আল্লাহ পাকের হুকুম না থাকে। এভাবে আমাদের ইকিন রাখা লাগবে। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এই কথাতে, স্ত্রীর এই কথাতে এতটাই মনঃক্ষুণ্ণ হয়েছিলেন, তিনি শপথ করে বলেছিলেন, আমি যদি সুস্থ হই তোমাকে এই অপরাধের জন্য আমি 100টা ব্যত্রাঘাত করব, শপথ করে বলে ফেললেন। দীর্ঘদিন রোগাক্রান্ত থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া করার অনুমতি দিলেন, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। ইদনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রভু, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি তো দয়ালুদের দয়ালু, আপনি দয়া করুন, কষ্টে পতিত হয়েছি, আপনি আমার উপর রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম। তাহলে রোগ হয়েছে সুস্থ এই সময়ে কার কাছে ডাকা লাগবে, কাকে ডাকা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আর আমি তার এই দুঃখ দূরভূত করে দিলাম, লাঘব করে দিলাম, অর্থাৎ আমি আল্লাহ রোগ মুক্তি দান করলাম তাকে, রোগ থেকে আমি আল্লাহ ভালো করে দিলাম তাকে। তিনি যখন সুস্থ হয়ে গেলেন, এইবার সেই ময়লা আবর্জনার পাশে জঙ্গলের ভিতর পড়ে আছেন, স্ত্রী জীবিকার জন্য বাইরে চলে গেছেন, স্বামীর জন্য খাদ্য সংগ্রহ করে নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে ফেরেশতাকে পাঠালেন, জিবরিলকে পাঠালেন, যে জিবরিল যে বলো উরকুদ বিরিজিলিক, তোমার পায়ের গোড়ালি দিয়ে তুমি জমিনে আঘাত করো, এখান থেকে ঝর্ণা বের হবে, এই ঝর্ণার পানি কিছু দিয়ে তুমি গোসল করো আর কিছু পান করো। গোসল করার দ্বারা বাহ্যিক যে সমস্ত ঘা আছে এগুলো সব সেরে যাবে, আর পান করার দ্বারা ভিতরে যে সমস্ত রোগ হয়েছে, ঘা হয়েছে, এগুলো সব হলো ভালো হয়ে যাবে। এই পানিটা কুদরতের পানি, জমজম যেমন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পদাঘাতে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছিলেন, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পদাঘাতেও এ ধরনের পানি সৃষ্টি হয়ে গেল। তিনি পান করার পরে একদম সুস্থ। এখন পূর্বের যে যৌবন বয়সের যে স্বাস্থ্য ছিল আল্লাহ পাক সেই ধরনের স্বাস্থ্য দান করলেন। এখন তো কাপড় চোপড় নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি পোশাক পাঠিয়ে দিলেন। এইবার জান্নাতের পোশাক পরে তিনি বসে আছেন, কারণ তিনি জানেন যে কিছুক্ষণ পরে আমার স্ত্রী এসে আমাকে খোঁজাখুঁজি করবে, বেচারি যদি আমাকে না পান তাহলে বড় মনক্ষুণ্ণ হবে, মনে কষ্ট পাবে, সেই জন্য এখান থেকে আমি যেতে পারি না। তিনি একদম রাজ মুকুট পরার মতো, একদম নব বরের মতো পোশাক পরিধান করে, জান্নাতি পোশাক পরিধান করে জঙ্গলের পাশে বসে আছেন। স্ত্রী এসে সেই রুগ্ন জীর্ণ শীর্ণ লোকটাকে খুঁজতেছে, এদিকে খোঁজে, ডানে যায় পায় না, বামে যায় পায় না। স্ত্রী কান্না শুরু করে দিলেন যে হয়তো কোনো জঙ্গলের হিংস্র প্রাণী এসে রুগ্ন লোকটাকে খেয়ে ফেলেছে। এখন লোকজনও পায় না যে জিজ্ঞেস করব কাকে, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকেই জিজ্ঞেস করছেন যে ভাই, যদি বেদবি মনে না করেন আপনাকে একটা কোশ্চিন জিজ্ঞেস করি, এখানে যে একটা অসুস্থ রুগ্ন লোক জীর্ণ শীর্ণ অবস্থায় দীর্ঘদিন বসে থাকতেন, ওই লোকটা কোথায় গেছে, বাঘভাল্লুক এসে খেয়ে ফেলেছে কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি তো সেই ব্যক্তি, আমি তো তোমার হাজবেন্ড, আমি তো তোমাকে দেখে চিনতে পেরেছি, তুমি আমাকে চেনো নাই? তখন তিনি বলতেছেন, ফাজলামিরার জায়গা পান না, আমার সঙ্গে মজাক শুরু করেছেন, ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন, উপহাস করছেন, ক্রিটিসাইজ করছেন, আমার সঙ্গে মজাকের আর জায়গা টায়গা নাই? একটা রুগ্ন মানুষ, একটি বিধ, একটি অসহায় নারী তার রুগ্ন স্বামীকে হারিয়ে ফেলেছে, আপনাকে জিজ্ঞেস করেছে, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আমার মতো বিপদে পড়লে না আপনি বুঝতেন কেমন লাগে? তখন তিনি ঘটনা সব খুলে বললেন যে তুমি ভুল বোঝো না, আমি তোমার স্বামী, ঘটনা এই হয়েছে। এইবার তো দুজন আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করলেন, শুক্রিয়া জ্ঞাপন করার পরে স্বামী স্ত্রী মিলে বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ধন দৌলত দেওয়ার পরে সেই ধন দৌলত ফিরিয়ে নিয়েছিলেন, সেগুলো আবার আস্তে আস্তে দান করতে শুরু করলেন। একবারে আকাশ থেকে বাড়ি বানা দিচ্ছেন এরকম হয় নাই, আল্লাহর নীতি গতিতে চলে, আল্লাহর নীতি আচমকা সৃষ্টি হয় না। এই বাড়ি ঘর সব আল্লাহ পাক টাকা পয়সা আবার ফিরিয়ে দিলেন। এখন ছেলে ছিল নয়টা আট সাতটা, মেয়ে ছিল সাতটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলে মেয়ে গুলাকেও আবার পুনর্জীবন দান করলেন। ওয়াআতাইনাহু আহলাহু, আমি আল্লাহ তার পরিবারের সদস্যদেরকে তাদের জীবন জীবন কেড়ে নেওয়ার পরে আবার আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিয়েছি, নতুন করে দান করেছি। এখন স্ত্রীর কয়জন সন্তান? সাত সাত চোদ্দ। মাশা আল্লাহ, আমারও এক চাচির চোদ্দটা সন্তান। তাহলে এই যুগের চাচির যদি চোদ্দটা সন্তান হতে পারে, তাহলে আইয়ুব আলাইহিস সালামের যুগ কোন যুগ? সে যুগে হওয়া স্বাভাবিক। অমিসলাহুম মাআহুম, আর তাদের সম পরিমাণ আরো সন্তান আল্লাহ পাক দান করলেন, অর্থাৎ হলো আরো চোদ্দটা আল্লাহ পাক নতুন সন্তান দান করলেন। এখন এই এই সন্তানগুলো কোন স্ত্রীর গর্ভে এসেছে এই সম্পর্কে কোরআনে কোনো বর্ণনা নাই। হতে পারে মুজিজা হিসাবে, কারামতি হিসাবে, নবীদের মুজিজা হিসাবে এই লাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ এই স্ত্রীর গর্ভেই আল্লাহ পাক দান করেছেন। অথবা হতে পারে যে তিনি আর একটা বিয়ে করেছেন, বিয়ে করার পর সেই স্ত্রীর গর্ভে আল্লাহ পাক দান করেছেন, আবার সেই বৈঠকখানা জমে উঠেছে। এইবার তিনি কি ওয়াদা করেছিলেন? যে স্ত্রীকে ব্যত্রাঘাত করবেন। এখন স্ত্রী কি অপরাধী না নিরপরাধ? নিরপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আইয়ুব আলাইহিস সালামকে কৌশল শিখিয়ে দিলেন যে দেখো তুমি কৌশল অবলম্বন করো, তোমার স্ত্রী নিরপরাধ, আবার তুমি কসম করেছ, এই কসমকেও তুমি ভঙ্গ, শপথ করেছ, শপথকেও তুমি ভঙ্গ করতে পারবে না। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াখুদু বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাত ইন্না ওয়াজাদনাহু সাবিরা নিআমাল আবদু ইন্নাহু আওয়াব। অখুদ বিয়াদিকা দিগসান, তুমি বড় কোনো লাঠি টাঠি নেওয়ার দরকার নাই শপথপূর্ণ করার জন্য, বরং হল এক মুষ্টি তুমি তৃণ লতা নাও, তাহলে লতার আঘাত দিয়ে যদি একটা বাড়ি দেওয়া হয় কিছু হবে? আর একসাথে হলো এক মুষ্টি নাও মানে একশোটাই নাও, নিয়ে ফাদরিব বিহি তুমি এগুলো দিয়ে তোমার স্ত্রীকে যে শপথ পূর্ণ করার জন্য যে আঘাত করা দরকার আঘাতটি করো। ওয়ালা তাহনাস, এবং তুমি শপথ ভঙ্গ করো না। এখান থেকে শরীয়তের অনেকগুলো মাসালা বের হয়। এক নম্বর হল হযরতে ইয়াকুব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম শপথ করেছিলেন, এই শপথটা তিনি যে করেছিলেন এই শপথটা কোনো জরুরি বিষয়ে করেননি, অপ্রয়োজনীয় বিষয়ে হয়েছিল এবং অসমীচীন কাজে এই এই শপথটা হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কৌশল শিখিয়ে দিলেন। এর থেকে শরীয়তের মাসআলা হয় বের করেছেন ফুকাহে কেরাম যে যে সমস্ত অপরাধের দণ্ডবিধি আছে নির্ধারিত আছে তাকে হুদুদ বলা হয়। ইসলামী শরীয়তে দুই ধরনের দণ্ডবিধি আছে, একটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, যেমন জেনা করলে যদি অবিবাহিত হয় একশোটি ব্যত্রাঘাত, বিবাহিত হলে মৃত্যুদণ্ড, চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, আর যদি কেউ মদ্যপান করে তাহলে
তাকে হলো 80টি বেত্রা ঘাত করা হবে। এটি শরীয়তে নির্ধারিত, একে হুদুদ বলা হয়। এটি নন চেঞ্জেবল, কোনো বিচারপতির তো দূরের কথা, কোনো শাসক তো দূরের কথা, কোনো নবীও এর মধ্যে চেঞ্জিং আনতে পারবেন না। আর আরেক ধরনের দণ্ডবিধি আছে যাকে তাজির বলা হয়। শরীয়তের পক্ষ থেকে এর কোনো নির্ধারণ করে দেওয়া হয়নি। এই জন্য বিচারক অবস্থা এবং শাস্তির বিবেচনায়, অপরাধের বিবেচনায় কি ধরনের শাস্তি দেওয়া যায় সেটা বিচারক নিজে নির্ধারণ করবে। এটাকে বলা হয় হলো তাজির। তো যদি নাকি হুদুদ হয়ে থাকে, কেউ মদ্যপান করেছে, তাকে ব্যত্রাঘাত করা লাগবে, সেই ক্ষেত্রে যেখানে শরীয়তের হুকুম লঙ্ঘিত হয়ে যেতে পারে, এই ক্ষেত্রে এ ধরনের কৌশল অবলম্বন করা বৈধ না। যে মদ্যপান করেছে, 80টা ব্যাত একসাথে নিয়ে একটা বাড়ি দিয়ে শেষ করে দিলাম, এটা করা যাবে না, কারণ এর দ্বারা শরীয়তের একটা বিধান লঙ্ঘিত হয়ে যাবে। জেনা করেছে, 100টা ব্যাত্রা ঘাত করতে হবে, একসাথে 100টা ব্যাত নিয়ে এক বাড়ি দিয়ে দিলাম, এর দ্বারা এই হদ আর এই সীমা শাস্তি আদায় হবে না, কারণ এটি হলো শরীয়তের বিধানকে নষ্ট করার নামান্তর। আইয়ুব আলাইহিস সালাম যে শপথ করেছিলেন, এই শপথটা অসমচীন ব্যাপারে শপথ করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নিরপরাধ একটি নারীর জন্য এই বিধান জারি করে দিলেন। এর থেকে আবার পুরুষরা আবার এই মাসলা বের করেন না, আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য বউকে মারছে আমরাও মারব, এই ফতোয়া যেন আবার কেউ জারি না করেন। তিনি কসম খেয়েছিলেন এবং এই কসম একজন নবীর জন্য অসমীচীন ব্যবস্থার উপর হলেও সেটাকে পূর্ণ করতে হয়। সেই জন্য নবুয়তের শানকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক এটা দান করেছিলেন। ওয়ালা তাহনাত, এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে এই পরীক্ষায় ধৈর্যশীল হিসাবে পেয়েছি। 18 বৎসর রোগাক্রান্ত থাকা অবস্থায় একবারও আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, একবারও হাহুতাশ করেননি, একবারও মুক্তিকা উহ শব্দ ব্যবহার হয়নি। কি ধরনের ধৈর্যশীল ছিলেন! এই জন্য আল্লাহ পাক নিজেই সাক্ষী দিচ্ছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছিলাম। নিয়মাল আবদু, সে কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, তিনি তার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তনকারী। তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের এই ঘটনা দিয়ে আমাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিলেন, হে নবী, এই সূরার সূরাতুস সাদের এটি তৃতীয় ঘটনা। এর আগে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা গেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা গেছে, যে আল্লাহ পাক বুঝালেন, হে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি পূর্ববর্তী নবীগণকেও বিভিন্নভাবে পরীক্ষা করেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার পিতাকে আমি সম্পদ দিয়ে পরীক্ষা করেছি যে আমার শুকরিয়া জ্ঞাপন করে কিনা, আর আমার আইয়ুবকে সব কেড়ে নিয়ে তাকে রোগাক্রান্ত করে আমি আল্লাহ পরীক্ষা করেছি যে বিপদে ধৈর্য ধারণ করে কিনা। আপনার উপর এ ধরনের বিপদ আসবে, নানাবিধ বিপদ আসবে, এই বিপদে আপনি ধৈর্য ধারণ করবেন, ভেঙে পড়বেন না, মস্কে যাবেন না, মনক্ষুণ্ণ হবেন না, ভারাক্রান্ত হবেন না, হৃদয়কে অস্থির করে তুলবেন না, বরং হল ধৈর্যের পাহাড় হয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ পাক। নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদকে সান্ত্বনা দিচ্ছেন। সুতরাং যদি কোনো সময় অসুস্থ হয়ে যায়, আমরা কি আল্লাহকে গালমন্দ করব, দোষারোপ করব, নাকি ধৈর্য ধারণ করব? ধৈর্য ধারণ করা লাগবে। আর সম্পদের যদি আমি মালিক হই, অহংকারী হব, নাকি দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের মতো শুকরিয়া জ্ঞাপন করব। যেই আল মনে রাখবেন, যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতেও পারেন। সিরিয়ান জাতি, এরা হল ইতিহাস মানব সভ্যতার একটি হিস্টোরিক্যাল নেশন। মানব সভ্যতা যখন থেকে আছে তখন থেকে সামদেশ আছে, এমন একটি সভ্য হিস্টোরিক্যাল নেশনকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ফকির বানিয়ে আল্লাহ পাকে রিফিউজি করে দুনিয়ার প্রান্তে প্রান্তে ঘুরিয়ে ঘুরাচ্ছেন কিনা? কোথায় তাদের সুরম্য অট্টালিকা, কোথায় তাদের সেই ফলমূলের বাগান, কোথায় তাদের সেই সমস্ত চাকচিক্য, কোথায়? আজকে ধূলিসাৎ হয়ে গেছে, কিছুই নাই। আল্লাহ পাক দিতেও পারেন, নিয়ামতকে নিয়েও নিতে পারেন। যৌবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, রাতে একদম এমন যৌবন দুনিয়াকে ভেঙে ফেলে। রাতে ঘুম থেকে হঠাৎ করে জেগে বউকে বলে ঠান্ডা ঠান্ডা লাগে গড়ায়, খুশখুশি লাগে কি জন্য? বউ কয়, কালকে যা করোনাটা টেস্ট করে আসো। টেস্ট করতে গেছে, দেখে যে পজিটিভ। পরের দিন দেখে যে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, ভেন্টিলেশন লাগে। এখন ভেন্টিলেশন লাগিয়ে দিয়েছে, এরপরে তিন দিন পরে হসপিটাল থেকে খবর আসছে যে ভেন্টিলেশন খুলে দেওয়া হয়েছে, রোগী মারা গেছে। এরকম ঘটনা ঘটতেছে না? সুস্থতা আল্লাহ পাক দিয়েছিলেন, এক সপ্তাহ পার হতে পারল না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ করে আল্লাহ পাক তাকে পরপারের যাত্রী বানিয়ে দিলেন। সুস্থ সবল মানুষ গাড়ি নিয়ে বের হয়েছে, রাস্তায় গেছে, তার কোনো দোষ নাই, আর এক গাড়ি এসে ধাক্কা দিয়েছে সজোরে, গাড়ির থেকে ছিটকে পড়ে গেছে রোডের ভিতরে, রোডের সঙ্গে মাথা লেগে গেছে, মাথা চ্যাপা হয়ে গেছে, স্পট ডেথ। কোথায় গেল সেই সুস্থতা? কোথায় সেই যৌবনের সুরম্যতা, যৌবনের লাবণ্যতা? শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন। আর ওয়ালা ইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক বাকিটুকু কয়ের শেষেরটুক বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, সেই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। সেই জন্য কেউ কখনো কখনো যেন কোনো নিয়ামত পেলে অহমিকার আশ্রয় গ্রহণ না করি, আর নিয়ামত হারিয়ে গেলে আল্লাহ পাক আমার পাপের কারণে উঠিয়ে নিলে আমি যেন হাহুতাশ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা দুনিয়াতে পয়গম্বরগণের অনুসরণ করতে পারি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার শাহরিয়ার ভাই, আমাদের বন্ধু মানুষ, তিনি গত শনিবার থেকে হসপিটালাইজ, অসুস্থ আছেন, ইয়ং মানুষ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আমাদের রব্বানি ভাইয়ের এক আত্মীয় অসুস্থ, দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করি। اللهم انت السلام ومنك السلام وحينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام إله العالمين رب العالمين تمي আমাদের এই ইয়া আল্লাহ মোবারক মাহফিল কে কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ, তুমি আজকে যা কিছু আমরা আলোচনা করেছি, শুনেছি, এর উপর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি তোমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করো। কোনো পরীক্ষা করে থাকলে এই পরীক্ষায় সবরে জামিল তুমি আমাদেরকে দান করো। যারা অসুস্থ আছেন তাদেরকে সিহাতে কামিলা হায়াতে তাইয়্যিবা দান করো। বিশেষ করে ব্রাদার শাহরিয়ার ভাইকে ইয়া আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলদি সুস্থতা দান করো। আল্লাহ দারুশ শেফা থেকে শেফা দিয়ে দেও। আর এক ভাই অসুস্থতাকে সিহাতে কামিলা দান করো। ইলাহুল আলামিন, ইয়া আল্লাহ, তুমি আমাদের দ্বীনের উপর চলার তৌফিক দান করো। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।